অলি দিঘে রাজা মহারাজ, তিনি মোদের গাঁও সে পাকানে গাঁও সে আজম জারি থাকবে।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, অলিকুল সম্রাট অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আমরা হুজুর গোসে পাক মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী কুদ্দুস সিরহুন নুরানি এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। শুরুতেই আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব, শিক্ষণীয় বিষয়বস্তু নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব, যখনই সল্লু আলাল হাবিব শুনব তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব। এভাবে করে যে কোনো ভালো কাজের পূর্বে আমাদের ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত, কেননা বান্দার এই ভালো নিয়তগুলো বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। দুরুদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমত রূপী ইরশাদ হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে। আরশ করা হলো ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা, অর্থাৎ ওই তিন ধরনের ব্যক্তি কারা। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাম্বার এক ওই ব্যক্তি যে আমার উম্মতের দুঃখ লাঘব করবে, নাম্বার দুই আমার সুন্নতকে জীবিতকারী, নাম্বার তিন আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠকারী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অলিকুল সম্রাট অনুষ্ঠানে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নিয়েছি, বরকির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমি মর্যাদা, তার যে জ্ঞান ছিল, এই সব বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে এ থেকে কিছু গ্রহণ করার তৌফিক দান করুন। বরকির আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিরহুন নুরানি, তিনি ইসলামের মহান খেদমতগার, অনেক খেদমত করেছেন, তার বয়ান দিয়ে, তার লিখনির মাধ্যমে, ওয়াজ নসিহাতের মাধ্যমে। তো তিনি মুসলিম উম্মার জন্য অসংখ্য কিতাব রচনা করেছেন, পথ প্রদর্শন করেছেন। আল্লামা আলাউদ্দিন বাগদাদী রহমতুল্লাহ আলাই তার রিসালায়ে তাজকিরায়ে কাদেরিয়ার মধ্যে উল্লেখ করেছেন, যা সিরাতে গৌসে আজম 61 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, যে বরকির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর 60টি কিতাবের নাম লিপিবদ্ধ করার পরে বলেন যে গ্রহণযোগ্য বর্ণনা দ্বারা জানা যায় তার রচিত কিতাবের সংখ্যা প্রায় 69টি। হুজুর গোসে পাক রহমতুল্লাহ তালা আলাই যেভাবে কিতাবের মাধ্যমে মানুষের জ্ঞান যেন বাড়ে সেজন্য সেই খিদমত করেছেন, তেমনইভাবে ওয়াজ এবং তাবলিগের মাধ্যমেও করেছেন। হযরত মুফাররাজ বিন নাভান শাইবানী রহমতুল্লাহ আলাই বলেন, যখন হযরত সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ হয়ে গেলেন, তখন বাগদাদের বিজ্ঞ 100 জন ফুকাহাই কেরাম এই বিষয়ে একমত হলেন যে প্রত্যেকে বিভিন্ন জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কে আলাদা আলাদা প্রশ্ন তৈরি করুন, যেন এই প্রশ্নগুলোর মাধ্যমে আল্লাহ পাকের এই মহান অলি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে নিরুত্তর করা যায়। তিনি যে তার জ্ঞানের মর্যাদা ছিল অনেক, জ্ঞানের অধিকারী ছিলেন, ইলমের অধিকারী ছিলেন, সকল প্রশ্নের জবাব তিনি দেন, তিনি যেন নিরুত্তর হয়ে যান, যেজন্য 100 জন ফুকাহা কেরাম আলাদা আলাদা ওনারা প্রশ্ন তৈরি করলেন। এই পরিকল্পনায় তারা হুজুর গোসে পাক রহমতুল্লাহ দরবারে উপস্থিত হলেন। হযরত সাইয়েদুনা শায়খ মুফাররাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি সেই সময় হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত ছিলাম যখন সেই ফুকাহা কেরামগণ এসে বসল, তখন পিরানে পীর রওশন জমির হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাথা মোবারক ঝুঁকিয়ে নিলেন। সেই সময় তার সিনা মোবারক থেকে এমন একটি নূর বের হলো যা সেই সকল লোকেরা দেখল যাদেরকে আল্লাহ তাআলা দেখাতে চেয়েছেন। সেই নূর যেতে 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 যখন একজন ফুকাহাদের সিনায় গিয়ে পৌঁছল, তখন সবাই ঘাবড়ে গিয়ে ছটফট করতে লাগল, অতপর খালি মাথায় গোসে পাক রহমতুল্লাহ আলাইহি মিম্বার শরীফে তশরীফ আনলেন। তিনি একে একে সকলকে বুকের সাথে লাগালেন এবং বললেন, তোমার প্রশ্ন ছিল এটি আর এর উত্তর হচ্ছে এটি, তোমার প্রশ্ন ছিল এটি তোমার উত্তর হলো এটি, তোমার প্রশ্ন ছিল এটি তোমার উত্তর হলো এটি। আল্লাহ আকবার। যখন সেই মোবারক মজলিস শেষ হলো, তখন আমি সেই ফুকাহাদের নিকট গেলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ঘটনা কি। তখন তারা বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে পরীক্ষা করার প্রতিফল বর্ণনা করতে লাগলো। তারা বলল যে যখন আমরা সেখানে এসে বসলাম, তখন হঠাৎ সব কিছু ভুলে গেলাম, যা কিছু প্রশ্ন ইত্যাদি ইলিম কালাম যা কিছু ছিল কিছুই আর সিনার মধ্যে পেলাম না। কিন্তু যখন গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই আমাদেরকে নিজের মোবারক বুকের সাথে লাগালেন, তখন আমাদের প্রত্যেক ইলম ফিরে আসলো। এবং এর চেয়ে আশ্চর্য বিষয় হলো যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই আমাদের প্রশ্নে সেই উত্তর প্রদান করলেন যা আমরা পূর্বে জানতামই না। ফির ইসলামী ভাইরা, গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই নিজের পুরো জীবন ইলমি দ্বীনের সংস্করণ ও প্রসারে অতিবাহিত করেছেন। আমাদেরও তার জীবনচরিত অবলম্বন করা উচিত, ইলমি দ্বীন অর্জনে লিপ্ত হওয়া উচিত। তিনি কেমন ইলমি দ্বীন তিনি করতেন? হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই জাহিরি ও বাতিনি জ্ঞানকে প্রসারের জন্য দরস এবং শিক্ষকতা ও রচনা সংকলন করার পাশাপাশি ওয়াজ নসিহতের মাধ্যমে দীন ইসলামের অসংখ্য খেদমত করেছেন। তার বয়ানের ধরন এমন প্রাঞ্জল ছিল যে লোকেরা দলে দলে তার প্রতি প্রভাবিত হতে লাগল। লোকেরা তার ইস্তেমায় এসে যেত আর মাঝখানে উঠে যেত না, যারাই আসত উঠে যেত না। কেমন বয়ানের মধ্যে কাশিশ ছিল, ধরে রাখার মতো ক্যাপাসিটি ছিল। আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, মানুষদেরকে ধরে রাখতে পারতেন। বরং যতক্ষণ পর্যন্ত বয়ান চলতে থাকতো সবাই চুপচাপ বসে থাকতো, শুনতে থাকতো, কেননা তার বয়ান খুবই প্রভাব বিস্তারকারী হতো। তিনি রহমতুল্লাহ আলাই যখন বয়ানের মাহফিল শুরু করলেন, তখন উপস্থিতির আধিক্যের কারণে মাদ্রাসায় আলিয়ার জায়গা সংকুলান হচ্ছিল না। লোকেরা আশেপাশের ভবনগুলো কিনে ওয়াকফ করে দিলেন। বাগদাদ ছাড়াও দূর দূরান্ত থেকে লোকেরা তার ওয়াজ শোনার জন্য আসতে লাগল। তিনি সপ্তাহে 3 দিন বয়ান করতেন, যাতে অসংখ্য লোক এবং ওলামা এবং সুফিরা তশরীফ আনতেন। তার ওয়াজ ও তাবলীগ শোনার জন্য আসা মানুষের সংখ্যা সম্পর্কে বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে। সাধারণত 70,000 থেকেও বেশি লোক তার বয়ানে অংশগ্রহণ করত। ইরাকের ওলামা, ফকিহ এবং মাশাইখ ও সুফিয়া কেরামগণও এই ওয়াজের মধ্যে, এই নসিহাতের মধ্যে, এই মজলিসের মধ্যে থাকতেন। পিরানিপীর দস্তগীর রওশন জমির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি কুদ্দুসের সিরজহন নুরানি রহমতুল্লাহ আলাই এর মজলিসে 400 লোক দোয়াত এবং কলম নিয়ে উপস্থিত থাকত, যারা হুজুরের বাণীগুলো লিখে সংরক্ষণ করত। হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই উম্মতের সংশোধনের চেতনা বর্ণনা করতে গিয়ে তার শাহজাদা হজরত শেখ আব্দুল ওহাব রহমতুল্লাহ আলাই বলেন যে আমার আব্বা হুজুর গোসে পাক বরকুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাই 40 বছর বয়ান করেছেন। শায়েখ ওমর কিমিয়ানি রহমতুল্লাহ আলাই বলেন যে তার কোনো বয়ান এমন ছিল না যাতে লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেনি এবং চোর ডাকাত ফাসিক পাপিষ্ট তার হাতে তওবা করেনি। দেখুন, এখানে একটি বিষয় লক্ষণীয় যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই বাণীগুলো 400 ওলামা লিখতেন দোয়াত কলম দিয়ে। এই লেখার বদৌলতে সংরক্ষণ করার বরাকাতে আজ পর্যন্ত আমাদের মাঝে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর বাণীগুলো আমাদের মাঝে এসেছে, আমরা পেয়েছি, আমাদের পর্যন্ত আমরা এগুলো শিখতে পারতেছি। তার বাণীগুলো, তার নসিহতগুলো, তার ওয়াজগুলো, তার বয়ানগুলো আমরা শুনতে পাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য আমাদের উচিত ইলমি দিন শেখার জন্য আমাদের উচিত। তো ইলমি দিন আমরা শিখবো কীভাবে? ইলমি দিন শেখার জন্য আপনাকে আমাকে, এখন তো দাওয়াতে ইসলামী মাদানী চ্যানেল কত সুন্দর আমাদের জন্য উত্তম পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। আপনি ঘরে বসে ইলমি দিন শিক্ষা গ্রহণ করতে পারেন, আপনি চাইলে দাওয়াত ইসলামীর দাওয়াত ইসলামীর কাফেলায় সফর করতে পারেন, আপনি আমাদের কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন, আপনি অনলাইন একাডেমিতে ভর্তি হয়ে অনলাইনের মাধ্যমে কোরআন শিখতে পারেন। এগুলো আমাদের জন্য খুব জরুরি। ফরজ ইলম যদি আমরা না শিখি তাহলে আমরা কী জবাবদিহি করব? আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে ইসলামের মূল স্তম্ভ রয়েছে এগুলো আমরা কীভাবে শিখব? এরপরে মৌলিকাতে জ্ঞান রয়েছে। একজন মানুষের জন্য 3টি জ্ঞান অর্জন করা খুবই জরুরি: ইলমুল আকাইদ, ইলমুল মাসাইল, ইলমুল মৌলিকাত। ইলমুল আকাইদের মধ্যে আল্লাহ সম্পর্কে আমার বিশ্বাস কী থাকবে, নবীগণ সম্পর্কে বিশ্বাস কী থাকবে, রসুল সম্পর্কে বিশ্বাস কী থাকবে, ফিরিস্তাদের নিয়ে আমার বিশ্বাস কী থাকবে, এই যে হাসর, কবর, জগৎ নিয়ে, ইন্তেকালের পরের পুনরুত্থান নিয়ে আমার বিশ্বাস কী থাকবে, এই সকল কিছু জ্ঞান আমার রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইলমুল মাসাইল। ইলমুল মাসাইল এটা আমাদের জানা খুব জরুরি। নামাজ আদায় করছি, নামাজের মাসাইল, রোজার মাসাইল, নামাজ ভাঙের কারণ, রোজা ভাঙের কারণ, আর যে অন্যান্য ব্যবসায়িক মাসাইল রয়েছে, বিবাহসাদীর মাসাইল রয়েছে, অর্থাৎ আপনি বয়স্ক হলে এর মাসাইল রয়েছে, ওযু গোসল তাহারাতের মাসাইল রয়েছে, এগুলো যদি আপনি আমি না জানি তাহলে কীভাবে তাহারাত অর্জন হবে, কীভাবে নামাজ আদায় করব? ইলমুল মুহলিকাত হচ্ছে অন্তরের ব্যাধি। অন্তরের ব্যাধি সম্পর্কে আপনার আমার যদি ধারণা না থাকে তাহলে আপনি আমি কী করে এ থেকে হেফাজত থাকতে পারব? সেজন্য বরপীর আব্দুল কাদের জিলানি যেভাবে আমাদের মাঝে ইলমে দিনের পয়গামকে পৌঁছিয়েছেন, ইলমে দিন শেখার প্রতি তার যে ইয়ে ছিল, এগুলো আমাদের কী করতে হবে, জানতে হবে, আমাদের জেনে এর উপর আমলও করতে হবে ইনশাআল্লাহ। ইসলামী ভাইয়েরা, হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই, আল্লাহু আকবার, তিনি বলেন যে মায়ের গর্ভেই 18 পারা মুখস্থ করে নিয়েছেন। গোসে পাক রহমতুল্লাহ এরূপ শান ছিল যে তিনি 40 বছর পর্যন্ত ঈশার অজুতে ফজরের নামাজ আদায় করেন। তার অভ্যাস ছিল যে যখনই অজু ভঙ্গ হতো সাথে সাথে দুরাকাত নফল নামাজ আদায় করে নিতেন। বাজাতুল আসরার কিতাবে রয়েছে গোসে পাক রহমতুল্লাহ শান এরূপ ছিল, তিনি অনেক বেশি ইবাদত, রিয়াজত ও কোরআনুল করিমের খতম করতেন। প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। এরূপ শান ছিল যে তিনি 13টি জ্ঞানের উপর, 13টি ইলমের উপর তিনি বয়ান করতেন। মাদ্রাসায় আলিয়ায় লোকেরা তার থেকে তফসির, হাদিস, ফিকা এগুলো পড়তেন। দুপুরের পূর্বে এবং পরে উভয় সময়ে মানুষদেরকে তফসির, হাদিস, ফিকা, কালাম, উসুল এবং নাহু পড়াতেন। আর জোহরের নামাজের পরে তাজবিদ ও কিরাত সহকারে কোরআনুল কারিম পড়াতেন। কেমন জজবা ছিল চিন্তা করে দেখুন। আমাদের গৌসে পাক বরকির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর এরূপ শান ছিল যে তার কারামত সমৃদ্ধ হতে 500 বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করে এবং লাখেরও বেশি ডাকা, চোর, ফাসিক, ঝরকার, বড় বড় গুণাগার তওবা করেন। আমাদের গৌসে পাক রহমতুল্লাহ আলাই তিনি জ্ঞানের সমুদ্র ছিলেন। হাফেজ আবুল আব্বাস আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাই এর শাহজাদাকে বললেন, একদিন আমি আপনার সম্মানিত পিতা রহমতুল্লাহ আলাই হুজুরি গোসে পাক রহমতুল্লাহ ইস্তেমে উপস্থিত ছিলাম। একজন কারি কোরআনে কারিমে তেলাওয়াত করলো। তেলাওয়াতের পর হুজুর গোসে পাক রহমতুল্লাহ তার আলাই ওয়াজ শুরু করলেন। তেলাওয়াত কৃত আয়াতে মোবারাকা হতে একটি আয়াতে তাফসির বর্ণনা করতে গিয়ে আয়াতের একটি অর্থ বর্ণনা করলেন। আমি আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ জিজ্ঞাসা করলাম, আপনার কি তাফসির সম্পর্কে জানা আছে? উত্তর দিলেন, হ্যাঁ, আমার এই তাফসিরটি জানা আছে। এরপর একে একে করে 10টি তাফসিরি উক্তি আলোচনা করলেন। আমার জিজ্ঞাসার কারণে প্রতিবারই আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাই বলতে থাকেন যে তাফসিরটি আমার জানা আছে। হাফিজ আবুল আব্বাস রহমতুল্লাহ আলাই বলেন, হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই সেই একটি আয়াতের 40টি তাফসিরি উক্তি বর্ণনা করেন এবং প্রতিটি উক্তির বর্ণনাকারীর নাম বর্ণনা করেন, কিন্তু 10টি তাফসিরের পর প্রতিটি তাফসিরের সম্পর্কে আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ বললেন যে আমার এই সম্পর্কে জানা নেই। আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লামা ছিলেন। ইমাম ইবনে খুদামা হাম্বলী রহমতুল্লাহ বলেন যে ইবনে জৌজি রহমতুল্লাহ নিজের যুগে ওয়াজ ও খেতাবতের ইমাম ছিলেন। তিনি বিভিন্ন জ্ঞান বিজ্ঞানে গুরুত্বপূর্ণ কিতাব রচনা করেছেন, শিক্ষকতাও করতেন এবং তিনি রহমতুল্লাহ হাফিজুল হাদিসও ছিলেন। হাফিজুল হাদিস তাদেরকে বলা হয় যারা 100,000 হাদিসে মুবারাকা সনদসহ মুখস্থকারী, তাকে হাফিজুল হাদিস বলা হয়। কিন্তু সময়ের এত বড় ইমাম হওয়ার পরও আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাই হুজুর গোসে পাক রহমতুল্লাহ বর্ণনা কিন্তু 40টি তাফসিরের মতো 10টি সম্পর্কে জানতেন, অন্যগুলো সম্পর্কে তিনি লাজ যে তিনি জানেন না। তাহলে বোঝা গেল যে বরকির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জ্ঞানের সমুদ্রের গভীরতা কত বড় ছিল। আমাদের গোসে পাক রহমতুল্লাহ আলাই তো ওই মহান ব্যক্তিত্ব যার জ্ঞানের প্রতি সম্পর্কে অনেক ওলামায়ে কেরাম তাদের নিজ নিজ কিতাবে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আসুন দর্শক শ্রোতা আমরা একটু লক্ষ্য করি যে হুজুর গোসে আজম রহমতুল্লাহ আলাই তিনি একটি আয়াতের 40টি তাফসিরি উদ্ধৃতি করেছেন। আল্লামা ইবনে জৌজি 10টি সম্পর্কে জানতেন আর 30টি সম্পর্কে তিনি জানতেন না। তিনি যুগের তো ওয়াজ নসিহতের ইমাম ছিলেন আল্লামা ইবনে জৌজি। তিনি ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকা, জিওগ্রাফি, চিকিৎসা বিজ্ঞান, ইতিহাস, তাফসির, জ্যোতির্বিদ্যা, হিসাব বিজ্ঞান, ভাষাবিদ এবং নাহু ইত্যাদি ছাড়াও আরও অনেক জ্ঞান বিজ্ঞানে গুরুত্বপূর্ণ কিতাব রচনা করেছেন। তার রচনার সংখ্যা 300 অধিক রয়েছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বরকির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক কেমন জ্ঞান এবং মর্যাদা দান করেছেন, তিনি কেমন ইলমে লাদুন্নির মালিক ছিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলমে লাদুন্নি প্রদান করা হয় যাদেরকে, এর মধ্যে হুজুর গোসে পাক শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছিলেন। হযরত সৈয়দুনা শেখ মোহাম্মদ তাদফি রহমতুল্লাহ আলাই বলেন, যখন বরকির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জ্ঞান অর্জন করা থেকে অবসর গ্রহণ করে নিলেন, তখন তিনি পাঠদান ও শিক্ষকত ফতোয়া প্রদানের দায়িত্বে পদার্পণ করেন আর পাশাপাশি ওয়াজ নসিহত করাতে লিপ্ত হয়ে যান। সারা দুনিয়া থেকে ওলামায়ে কেরামগণ তার দরবারে জ্ঞান অর্জনের জন্য উপস্থিত হতেন এবং তখন বাগদাদে তার সমকক্ষ কেউ ছিল না। তার ইলমে ফিকা, ইলমে হাদিস, ইলমে তাফসির, ইলমে নাহু, ইলমে আদব এর মধ্যে যে পারদর্শিতা অর্জিত ছিল, যখন তাকে তার ওস্তাদরা ইলমে হাদিসের সনদ দিলেন তখন বলতে লাগলো, হে আব্দুল কাদির, হাদিসের সনদ বাক্যটি তো আমরা আপনাকে দিচ্ছি, কিন্তু বাস্তবতা হলো যে হাদিসের অর্থ মর্মার্থের জ্ঞান তো আপনার থেকেই আমরা শিখেছি। বরকির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর ইলমে দিন প্রসারের এমন আগ্রহ ছিল যে তিনি রহমতুল্লাহ আলাই নিজের সময় একেবারে নষ্ট করতেন না, জ্ঞান প্রসারের কাজেই সর্বদা ব্যস্ত থাকতেন। অন্য শহরের ছাত্ররাও তার প্রশংসা এবং জ্ঞান বিজ্ঞানের পারদর্শিতার চর্চা শুনে তার খেদমতে এলমি দিন অর্জন করতে এবং তার ফয়েজ দ্বারা বারাকাত অর্জনের জন্য উপস্থিত হতে থাকত। তিনি রহমতুল্লাহ আলাই ইলম ও আমলের এমন অনুসারী ছিলেন যারাই তার নিকট জ্ঞান অর্জনের জন্য উপস্থিত হতো তারা খালি হাতে ফিরে যেত না। সুবহানাল্লাহ, কেউ খালি হাতে ফিরে যেত না। হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে অর্থাৎ হুজুর গোসে পাক রহমতুল্লাহ সম্পর্কে ইমাম ইবনে কুদামা হাম্বলী রহমতুল্লাহ আলাই বলেন যে আমি তার জীবনের শেষ সময় তাকে পেয়েছি এবং তার মাদ্রাসায় ছিলাম। আমাদের প্রতি এমনভাবে খেয়াল রাখতেন, কখনও গোসে আজম রহমতুল্লাহ আলাই তার শাহজাদা হজরত সৈয়দুনা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইকে আমাদের নিকট পাঠাতেন এবং আমাদের জন্য প্রদীপ জ্বালাতেন এবং তিনি রহমতুল্লাহ আলাই আমাদের জন্য তার ঘর থেকে খাবার পাঠাতেন। তাহলে বোঝা গেল যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই কেমন উপরের দরজার জ্ঞানী ছিলেন, কেমন জ্ঞানী ছিলেন। আল্লাহ আকবার। হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই এর শাহজাদা সৈয়দ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই কে আরজ করা হলো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যেতেন তখন জমিন ত্যাগকৃত মোবারক বস্তুসমূহ গিলে নিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক আতরের চেয়ে বেশি সুগন্ধ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে কখনোই মাছি বসত না। কিন্তু আমরা গোসে পাক রহমতুল্লাহ আলাই এর পবিত্র সত্তায়ও এই বিষয়টি দেখেছি যে গোসে পাক রহমতুল্লাহ বলেন, বৎস আব্দুল জব্বার, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় ফানা বিলীন হয়ে গিয়েছি। সন্তান আবার আরজ করলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মেঘ ও ছায়া দিত কিন্তু আপনার মাঝে বিষয়টি নেই। বললেন, এর কারণ হচ্ছে লোকেরা যেন আমাকে নবী বলা শুরু না করে দেয়, এজন্যই এই পার্থক্য হিসাবে এগুলো রাখা হয়েছে। তিনি ফানাফির রসুল ছিলেন। মনে রাখবেন, গোসে পাক রহমতুল্লাহ আকিদাও ছিল যে চাই যত বড়ই মর্যাদায় পৌঁছেক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদায় পর্যায়ে কখনও যাওয়া যাবে না এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বশেষ নবী। মনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী হওয়ার প্রমাণ কোরআন হাদিসে স্পষ্টভাবে বিদ্যমান। যেমন সূরা আহজাবের 40 নং আয়াতে ইরশাদ হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما। কাজী ইমাম থেকে অনুবাদ, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, হ্যাঁ আল্লাহ রাসূল এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ, আর আল্লাহ সব কিছু জানেন। তাহলে বোঝা গেল নবীগণের সাথে কারো তুলনা নেই। হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহি বড় পীর ছিলেন। তিনি জ্ঞানের এমন অধিক্ষ ছিলেন, এমন অধিক্ষ ছিলেন। হুজুর গোসে পাক রহমতুল্লাহ সম্পর্কে যদি আমরা শুনতে চাই যে তিনি কত বড় মানে জ্ঞানের অধিকারী ছিলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, আসুন আমরা এর থেকে কিছু শ্রবণ করি। অনারব শহর থেকে প্রশ্ন করা হলো, এক ব্যক্তি এ ধরনের বাক্য বলে তিন তালাকের শপথ করেছে যে আল্লাহ এমন কোনো মহান ইবাদত করবে যা করার সময় অন্য কোনো মানুষ সেই ইবাদত করবে না। যদি সে এরূপ ইবাদত না করতে পারে তাহলে তার স্ত্রী তিন তালাক। এক্ষেত্রে কোন ইবাদতটি করা উচিত? এই প্রশ্নে তৎকালীন ইরাকের ওলামা ফুকাহা তারা যারা ছিলেন বিস্মিত হয়ে হতবাক হয়ে গেলেন যে এমন কোনো ইবাদত কি আদৌ আছে। তারাই মশালাটি গোসে আজম রহমতুল্লাহ আলাইয়ের খেদমতে পেশ করলেন। হুজুর গোসে আজম রহমতুল্লাহ আলাই শোনা মাত্রই জবাব দিলেন, শপথ গ্রহণকারী ব্যক্তির উচিত মক্কায় গিয়ে শুধু তাওয়াফের স্থানটি নিজের জন্য খালি করে একা সাতবার তাওয়াফ করে তার শপথ পূরণ করে নেয়া। এই মনোমুগ্ধ উত্তর শুনে ইরাকের আলিমগণ খুবই অবাক ও বিস্ময় প্রকাশ করলেন যে এটা তো আমরা কখনো চিন্তাও করিনি যে এই মশালা নিয়ে আমরা এত কষ্টের মধ্যে ছিলাম, হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই নিমিষের মধ্যে সমাধান দিয়ে দিলেন। এভাবে করে হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই তিনি খুবই জ্ঞানময় মর্যাদার অধিকারী ছিলেন। তিনি অসংখ্য জ্ঞানের জ্ঞানী ছিলেন, যার দ্বারা মানুষদেরকে বুঝাতেন, এবং আজও অবধি কেয়ামত অবধি হুজুর গোস্তে পাক রহমতুল্লাহ আলাই এর মালফুজাত, এর কিতাব এবং রচনা দিয়ে ওলামায়ে কেরাম মুস্তাফিজ হতে থাকবেন, মানুষ শিখতে থাকবেন। হুজুর গোস্তে পাক রহমতুল্লাহ আলাই মায়ের গর্ভ থেকে কোরআনের হাফিজ হয়ে এসেছেন 18 পারার, তাকে আল্লাহ পাক ইলমে লাদুনি দান করেছেন, তিনি জ্ঞানের অধিকারী ছিলেন। তারপরও তিনি দেখবেন ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, ইলম শেখার জন্য তিনি জঙ্গলে চলে গেছেন, তার শবক যতক্ষণ না হয়েছে ততক্ষণ উনি ঘুমাতেন না, ইট পাথর মাথায় দিয়ে ঘুমাতেন, কখনও পাতা খেয়েছেন, কখনও পানি খেয়েছেন, কখনও না খেয়ে রিয়াজত করেছেন, ইলমে দিন শিক্ষা অর্জন করেছেন। আপনার আমার সামনে সব কিছু থাকার পরেও আপনি আমি ইলমে দিন শিক্ষা অর্জন করছি না, তারপর আমরা বলবো যে আরে হয়ে যাবে না, কীভাবে হবে ভাই? তো আমি আহ্বান জানাবো আপনাদেরকে, ইসলামী ভাই যারা রয়েছেন, ইসলামী বোন যারা রয়েছেন, আমি আহ্বান জানাবো ইলমে দিন শিক্ষা অর্জন করুন, দাওয়াত ইসলামীর সঙ্গ আপনারা দিন। আমাদের যেভাবে করে পুরুষদের ক্ষেত্রেও অর্থাৎ ইসলামী ভাইদের ক্ষেত্রেও ব্যবস্থা রয়েছে, ইসলামী বোনদের ক্ষেত্রেও আমাদের আলাদা ডিপার্টমেন্ট তাদের কোরআন শেখার জন্য, মাসলা মাসের শেখার জন্য। শিখুন, আমল করুন, আল্লাহ পাকের প্রিয় ভাজন হন, হুজুর গোস্তে পাক রহমতুল্লাহ আলাই এর পদাঙ্ক অনুসরণ করুন, ইলমে দিন শিক্ষা অর্জন করুন। মহান রব তাআলা নিকট দোয়া হচ্ছে, হে রব তাআলা আমাদেরকে হুজুর গোস্তে পাক রহমতুল্লাহ আলাই ইলম থেকে আমাদেরকে ইরশাদাত নসিব করুন, আমরা যেন কিছু হলেও শিখতে পারি, তদ অনুযায়ী আমল করতে পারি, আমাদের উপর আফিয়াত নসিব করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আজ এ পর্যন্তই, নেক্সট পর্বে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, অন্যান্য ট্রান্সমিশনগুলো দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ওলি দিগে রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক, ফয়জানে গাউসে আজম জারি থাকবে।